wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen. Amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলে দর্শক বৃন্দ উপস্থিত হয়েছি মদনি চ্যানেলের অনুষ্ঠান সকাল কাটুক মদনি চ্যানেলের সাথে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে সকাল সকাল জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মদনি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা এই অনুষ্ঠানে কুরআনুল করিমের তিলাওয়াত নাতে রাসূলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করে থাকি এবং মুবাল্লিকে দাওয়াতে ইসলামের আকর্ষণীয় মদিনী ফুলও নিয়ে থাকি আসুন শুরুতে আমরা প্রিয় নবী রাসূলুল্লাহ নবী হুজুর কুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত বরকত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করি আমার প্রিয় নবী রাসূলুল্লাহ নবী হুজুর কুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ পাক পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানটি শুরু করি কুরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل فد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم
ما شاء الله مرحبا মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ কুরআনুল করিমের তিলাওয়াত শ্রবণ করেছি এবং এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানকেও শুরু করেছি আসুন আমরা এখন আমাদের নাত খা ইসলামী ভাই আমির ভাই থেকে আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি এবং আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে বসে যান কেননা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখনই হয় তখনই আদব সহকারে এবং গুম্বাদে খাজরাকে স্মরণ করতে করতে, মদিনা শরীফকে স্মরণ করতে করতে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করা আবশ্যক এবং উত্তম। তো আসুন আমরা সবাই আদব সহকারে মদিনা শরীফকে ধ্যান করতে করতে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। জি,
صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی محمد خوف نہ رکھے رضا ذرا تو ہے اب دے مصطفیٰ خوف نہ رکھے رضا ذرا تو ہے اب دے مصطفیٰ تیرے لیے امان ہے رسولنا صلی علی محمد چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا چمکا دے چمکانے والے برستا نہیں دیکھ کر اب رحمت برستا نہیں دیکھ کر اب رحمت بدو پر بھی برسا دے برسا دے والے بدو پر بھی برسا دے برسا دے والے میرا دل بھی چمکا دے چمکا دے والے میرا دل بھی چمکا دے چمکانے والے تو زندہ ہے واللہ تو زندہ ہے چشم عالم سے چھپ جانے والے میرے چشم عالم سے چھپ جانے والے میرا دل بھی
چمکا دے چمکا دے والے حرم کی زمین اور قدم رکھے چلنا حرم کی زمین اور قدم رکھے چلنا حرم کی زمین اور قدم رکھے چلنا ارے سر کاموں کا ہے او جان والے دیوانے میں میرا دل بھی چمکا دے چمکانے والے
محمد صلی اللہ تعالی علیہ وسلم ماشاء اللہ مرحبا প্রথমত আমাদের যে মেহমান গুলো এসেছেন ওনাদেরকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের নাথ খাই ইসলামী ভাই আমির ভাই অনেক দূর থেকে এসেছেন আল্লাহ পাক আমাদেরকেও এই অনুষ্ঠানে আসা বসাকে কবুল করুক আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব সেটি হচ্ছে ইখলাস জি হ্যাঁ বলা হয়ে থাকে ইখলাস হচ্ছে ইবাদতের রূহ এখন চিন্তা করুন যে ইবাদতের মধ্যে রূহ থাকবে না সেটি প্রাণহীন জানহীন তো অবশ্যই আমাদের ইবাদতের মধ্যে আমাদের নেকির মধ্যে ইখলাস থাকাটা অনেক জরুরি এবং ইখলাস কাকে বলে ইখলাস কেমন হয়ে থাকে ইখলাস কিভাবে অর্জন করা যায় ইখলাস কেন অন্তর থেকে দূর হয়ে যায় ইনশাআল্লাহ আজবাজাল আজকে আমরা মুবালিকে দাওয়াত ইসলামের মাদানী ফুল নিব আসুন আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছে যাব যে প্রথমে আমরা শ্রবণ করে নিব যে ইখলাস কাকে বলে
এবং আজকের যে বিষয়টা যে আপনি বললেন ইখলাস এবং আপনি এটাও বললেন যে মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ইবাদতের যদি আমরা কবুলিয়ত রূহ দেখি কবুলিয়তের শর্তের দিকে তাহলে প্রত্যেকটা ইবাদতের জন্য আমাদের ইখলাসটা যেন থাকে
মাশাআল্লাহ
ইখলাসের বিষয়ের দিকে যাওয়ার আগে যখন এই অনুষ্ঠানটি আমাদের সকাল সকালে একে বলতে গেলে সরাসরি লাইভ সরাসরি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকা আমির আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া তিনি আমাদেরকে প্রতিদিন সকাল সকালে আলহামদুলিল্লাহ অনেকদিন ফজর নামাজের পরে উঠে তারা হয়তোবা এটা নিয়ে করে নিয়েছেন যে আমাদেরকে একটু উৎসাহ দিয়ে থাকেন যেন আমরা নিয়ত করি
মাশাআল্লাহ
কিসের নিয়ত যেন যারা হয়তোবা দেখবেন যারা গুনতে করে যারা বিজনেসম্যান তারা নিয়ত কর তারা একটা সারাদিনে কি কি কাজ করবে এটা তারা প্ল্যানিং এর মধ্যে রেখে যায় এবং যারা মনে করেন ব্যবসায়ী যারা দোকানদার তারা যা চিন্তা করে আজকে আমি দোকান সারাদিনের মধ্যে কি কি আমি দোকানের মধ্যে কতটুকু বিক্রি করলে আমার লাভ হবে কতটুকু একটা প্ল্যানিং থাকে ঠিক সেরকম আমি রাহেলা সুন্নাত দামোদর কাতুমুল আলী আমাদেরকে একটি উৎসাহ দিয়ে থাকেন যেন আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি যেন এটা নিয়ত করি আজকে সারাদিনের মধ্যে যেন আমি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাহ থেকে
বাঁচাই
এটাও নিয়ত করে যেন আমি আমার চোখ রয়েছে আমি সারাদিন এই চোখে হারাম থেকে যেন বাঁচাই আমার হাত রয়েছে আমি হাতকে সারাদিন হারাম গুণাহ কাছ থেকে বাঁচাই এবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আমি সারাদিন নিয়ত করি যে হে আল্লাহ আমি নিয়ত করছি যে আমি আমার শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুণাহ থেকে বাঁচাবো এই যে আমি একটা করলাম ইবাদতের কথা যেটা এটাকে নিয়ত যে আমি এই কাজটা করলাম তো কিতাবের মধ্যে রয়েছে যে কোনো ব্যক্তি সে এটা নিয়ত করে ফেললো তার থেকে বিভিন্ন গুনাহের কাজ করার সুযোগ আসলো না তারপরেও সে নিয়ত করে ফেললো তাহলে কিতাবের মধ্যে রয়েছে সে সওয়াবের অধিকারী হয়েছে তো আমি যে একটা এই আমলের কথা বললাম তো এই আমলের উদ্দেশ্য আমার কি থাকবে এই আমলের উদ্দেশ্য আমার কি রয়েছে এই আমলের উদ্দেশ্যে কি আমার আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট অর্জন হয়েছে আমি যে নিয়ত করছি এখন উদাহরণস্বরূপ বলেন আমি সকাল সকাল এখন নিয়ত করছি আমি নিয়ত করলাম আলহামদুলিল্লাহ তো আমি যে নিয়তটা করছি এই নিয়তের উদ্দেশ্যটা কি আমার কি আমার নিয়তের কি যে আমল হবে আমার যে সওয়াব হবে এর ফজিলত এটার উদ্দেশ্য কি আমার আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট অর্জন রয়েছে এই যে আমি কথাটা বললাম আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট অর্জন এটাই হচ্ছে ইখলাস
আল্লাহ
মানে আমাদের প্রত্যেকটি ইবাদত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম যাওয়ার সৌভাগ্য দিয়েছে, যে সকল সৌভাগ্য মানে বালবার নিয়ে সহকারে ঘুমিয়েছে এটাও একটা ইবাদত বলা হয়েছে মুমিনের, এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছে আলহামদুলিল্লাহ, সৌভাগ্য মানে আদায় করেছে ফজরের নামাজ পড়েছে এবং জোহরের নামাজও পড়বে। এবার বিভিন্ন মানুষ প্রত্যেকটা কাজ, যেমন এখন সকাল সকাল ঘুম থেকে কেউ ব্যবসার মধ্যে চলে যাবে, কেউ বিভিন্ন চাকরির মধ্যে চলে যাবে, তো কিতাবের মধ্যে রয়েছে মুসলমান মুমিনের প্রত্যেকটা কাজে ইবাদত যদি ওই কাজের আগে ভালো নিয়ত থাকে, এবং ওই কাজটার আমার ইবাদতে গণ্য তখনই হবে যখন ওই কাজের মধ্যে আমার আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন থাকবে, এটাই হচ্ছে ইখলাস। অর্থাৎ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ইবাদতে যেন আমার উদ্দেশ্য আমার কিতাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, এটাকে বলা হয় ইখলাস।
মাশাআল্লাহ। মানে এর দর্শক বিন্দু, একটি হচ্ছে অভ্যাস, একটি হচ্ছে ইবাদত। আপনি নেকি করলেন কিন্তু কোনো নিয়ত ছিল না, তাহলে সেটি হচ্ছে অভ্যাস। আপনি নেকি করলেন শুরুতে নিয়ত করলেন, তাহলে সেটি হচ্ছে ইবাদত। তাহলে দুইটা জিনিস, সেটি হচ্ছে একটি হচ্ছে অভ্যাস, একটি হচ্ছে ইবাদত। আমি যেমন আমরা আজকে অনুষ্ঠানে বসলাম, এই অনুষ্ঠান যারা বসেছি যারা শ্রবণ করছি, এটা দেখা উচিত যে আমার আপনার এখানে আসা এবং আপনাদের স্ক্রিনের সামনে বসার আগে কি নিয়ত ছিল, নাকি আমাদের দৈনন্দিন শিডিউলে মঙ্গল বুধবারের শিডিউল থাকে এই জন্য আমি স্ক্রিনের সামনে বসে গেলাম, তাহলে সেটা হয়ে যাবে অভ্যাস।
জি।
আর আমি যদি নিয়ত করে বসি যে না আমাদের চ্যানেলের অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে যে টপিকের উপর আলোচনা করা হবে, যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর আমি আমল করবো ইনশাআল্লাহ, এছাড়া আমরা যারা এসেছি আমরাও এটা নিয়ত করছি যে কি আল্লাহ তাআলা সন্তুষ্টির সওয়াব অর্জনের জন্য, সাথে সাথে আমরা যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে অসংখ্য ইসলামী ভাইদেরকে আমরা যাতে নেকির দাওয়াতকে প্রসার করতে পারি সেই নিয়তে আমরা বসেছি। এখন আমাদের বসাটা যদি নিয়ত ছাড়া হয় তাহলে হয়ে যাবে অভ্যাস, আর আমরা যদি নিয়ত নিয়ে বসি তাহলে হয়ে যাবে ইবাদত। ঠিক তেমনি মাদানী চ্যানেলের দর্শক, কিন্তু আপনি যখনই কোনো নেকি করবেন সেটি যদি আপনার ইবাদতের নিয়তে, ইবাদতের আগে যদি নিয়ত না থাকে তাহলে সেটা হয়ে যাবে
যেমন
অভ্যাস, আর যদি ইবাদত নিয়ত থাকে তাহলে হবে ইবাদত। জি।
আপনি হয়তো বা দেখবেন যে আমরা হয়তো এখানে বসে এখন বিভিন্ন মাদানী কল বিভিন্ন ইলমে দিনে আলোচনা করছি, যেমন কিছুটা বিষয়ের সাথে কিছুটা বিষয় খুবই অতপ্রতভাবে সংযুক্ত থাকে, মানে এখানে যদি এখন ক্যামেরা না থাকে, ক্যামেরাম্যান না থাকে, তাহলে হয়তো আমাদের দর্শক শ্রোতারা আমাদের দেখার সুযোগ হবে না। আমাদের সাথে যেরকম ক্যামেরার একটা সম্পৃক্ত রয়েছে, ঠিক সেরকম ইখলাসের সাথে নিয়তেরও তেমন অতপ্রতভাবে সম্পৃক্ত রয়েছে। সে যদি কোন ব্যক্তি যদি চায় আমার ইবাদতটা ইখলাস ওয়ালা হোক, তাহলে তার থেকে অবশ্যই অবশ্যই জরুরি নিয়ত, তার নিয়তটা যদি ভালো না হয়, যেমন বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ, দর্শক শ্রোতারাও এটাও হয়তো অবাক হবেন যে তারা দেখেন যে আমাদের দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে নিয়ত করানো হয়। কারণটা কি? কারণ আপনি বলেছেন প্রত্যেকটা ইবাদতের রূহ হচ্ছে ইখলাস, আর ইখলাস আমার আনার জন্য শর্ত হচ্ছে কি? নিয়ত। তাই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে এবং এটাও নিয়তের মধ্যে বলে দেওয়া হয় যে আমি যে এখন যে অনুষ্ঠানটা হবে আমাদের নিয়ত জানে কি হয়, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হয়।
মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখলেন যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে এই হাদিস শরীফের উপর আমির ভাই, আজকে যে হাদিস শরীফ তসর ভাই বলেছেন যে বুখারী শরীফের প্রথম হাদিস, আর বুখারী শরীফকে বলা হয় যে কুরআনুল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ যদি কোনো কিতাব থাকে সেটি হচ্ছে বুখারী
শরীফ।
আর বুখারী শরীফ এটাই হচ্ছে আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর প্রথম বাণী শুরু হয়েছে নিয়ত দিয়ে। তাহলে এটা আমাকে বোঝা উচিত যে নিয়ত কতটুকু ইম্পর্টেন্ট, নিয়ত কতটুকু গুরুত্বপূর্ণ। আর এই নিয়ত আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কুরবান হয়ে যায় দাওয়াত ইসলামের উপর, আর কুরবান হয়ে যায় সেই আমির যিনি দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করেছেন, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত জামাত বারকাতুল কুদসিয়া, যিনি আমি যখন নতুন নতুন আসছি তখন আমি চিন্তা করতাম মাদানী মহলে যখন প্রথম প্রথম আসছি তখন চিন্তা করি এরা প্রত্যেকটা সিস্টেম একই কেন, মানে শুরুতে কথাবার্তা একই, তারপর প্রত্যেকটা সময় দরস শরীফ, প্রত্যেকটা সময় নিয়ত,
মানে যদি কোথাও দরস হয় বয়ান হয় প্রত্যেকটা কাজের আগে,
প্রত্যেকটা কাজে এরা নিয়ত করে, সিস্টেম একই কেন, মানে আমার এটা মাথায় খটকা লাগতো, এগুলো সব ইজি, এগুলো এত বলার দরকার কি, একবার বললে হয়ে যায়, বা মোবাইলে দাওয়াত ইসলামীতে এটা জানে আবার বলার দরকার কি। কিন্তু এখন বুঝতেছি, এখন জানতেছি যে নিয়তটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং নিয়তের উপর আমল ডিপেন্ড করে। কেননা কালকে আমাদের দিন এভাবে রিওয়ায়তের মধ্যে এসেছে যে কালকে আমাদের দিন অনেকে অনেক আমল করা অবস্থায় উঠবে, দুনিয়াতে অনেক আমল করছে কিন্তু সেগুলোর কোনো প্রতিদান পাবে না। বলা হবে কেন? বলা হবে যে সে এর মধ্যে কোনো নিয়ত করেনি, ইখলাস ছিল না, নিয়ত করেনি, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেনি, শুধু এমনে করেছে। অনেকে তো আছে যে এমনে করে, অর্থাৎ সে জানে না, একটা হচ্ছে না জানা যে নিয়ত করতে হয় সেটা না জানা, আরেকটি হচ্ছে যে বান্দাকে সন্তুষ্ট করা, সেটা তো আলাদা বিষয়।
এটা তো চালাতে দেবেন। আপনি দেখবেন প্রত্যেকটা কাজের আগে আসলে আমি যে কাজটা করছি, আমি একটা মনে করেন এখন নামাজ পড়তে যাচ্ছি, এখন আমার নামাজ পড়তে যাওয়ার আগে আমি কি এ নিয়ত রয়েছে কি আমার এই নামাজ পড়লে যে ইবাদত হবে, আমার সওয়াব হবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করবেন, জাহান্নাম থেকে আজাদ কি করবেন, মাফ করবেন, এইগুলো কার জন্য? কি আল্লাহ তার রসুলের জন্য, নাকি বরঞ্চ মানুষ কি বলবে এটার জন্য? তো এই ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্টি অর্জন। আপনি যে বললেন আমির আহলে সুন্নাত দামতুল খাতমুল আলিয়া, আসলে ইনি একজন, তিনি নিয়ত ব্যাপারে কেমন দেখেন, একটি একবার আমির আহলে সুন্নাত দামতুল খাতমুল আলিয়া তিনি কোথাও বসা রয়েছেন, যেমন আমরা এখানে এখানে বসা রয়েছি, তো এখন তিনি মাদিনা মুজাকারার জন্য যাবেন অথবা কোন একটা কাজের জন্য যাবেন, এরকম রয়েছে ঘটনাটা। তো যাওয়ার আগে যে স্থানের মধ্যে তিনি, যে রুমের মধ্যে তিনি ছিল, তো ওই রুম থেকে যে জায়গায় বসা ছিল, যেমন আমরা এখানে বসা রয়েছি, উদাহরণস্বরূপ ধরেন আমাদের পিছনে আর কিছু জায়গা রয়েছে, আমাদের ঘরের রুমের দরজা মনে করেন সামনের দিকে রয়েছে, সকল ইসলামী যা যা জায়গা থেকে উঠে এখন রুমের দিকে চলে যাবে। কিন্তু আমির আহলে সুন্নাত দামোদর কাতমুল আলী কি করলেন, যে জায়গায় বসা রয়েছে সেখান থেকে উঠে চলে না গিয়ে বরঞ্চ পিছনে যে একটু জায়গা খালি রয়েছে ওই পিছনে গিয়ে দেওয়ালের সাথে লেগে গেলেন। তিনি দেওয়ালের সাথে লেগে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি আবার চলে গেলেন। তো পরে ইসলামী ভাইরা জিজ্ঞাসা করলো বাপা, আমির আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করলেন বাপা আপনি, আমরা যে জায়গায় বসাছিলাম এখান থেকে সরাসরি রুমের বাইরে না গিয়ে আপনি পিছনে হেঁটে গিয়ে দেওয়ালের পাশ থেকে কেন আপনি হেঁটে আসলেন? তখন আমির আহলে সুন্নাত দামোদর কাতমুল আলিয়া বললেন যে আমি পিছনে গিয়েছিলাম যে দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমি কিছু নিয়ত করার জন্য, আমি যে জায়গায় বসাছিলাম হয়তোবা সেই জায়গা থেকে যদি আমি নিয়ত করে চলে যেতাম তাহলে আমার নেকির পরিমাণটা কম হতো, আর আমি যখন পিছনে একটু চলে গেলাম তাহলে আমার হাঁটার পরিমাণ বেশি হয়ে গিয়েছে এবং আমি ওই জায়গায় গিয়ে নিয়ত বেশি করেছি, এবং আমি যখন ওই পিছনে গিয়ে নিয়ত করেছি আমার প্রতিটি কদমের কারণে আমার নিয়তের সওয়াবের পরিমাণ বেশি হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ,
কিতাবের মধ্যে রয়েছে বান্দা যতটুকু নিয়ত করে তার প্রতি কদমে কদমে তার নিয়তের সওয়াব পাওয়া
যায়। আল্লাহ সুবহানাল্লাহ। মানে যারা দর্শক বৃন্দ অনেকেই আমাদেরকে হয়তো মেসেজ করেছেন, একজন মেসেজ করেছেন নাতখা ইসলাম ভাইয়ের কাছে, মাশাআল্লাহ, উনি বলছেন যে প্রিয় মদিনা দূরে নাতটি শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা সুযোগ মতো সময়, আমাদের যখন সময় হবে ইনশাআল্লাহ আমাদের নাতখা ইসলাম ভাই রেডি থাকবে এবং আপনাকে নাতে রাসূলের মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর মাধ্যমে ধন্য করবেন ইনশাআল্লাহ। আয়েশা বাজার, আমরা ইখলাস নিয়ে কথা বলছিলাম, ইখলাস আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা সেটা কিভাবে বুঝবেন, আমি একটি উদাহরণ দিই কৌসার ভাই।
আচ্ছা,
খুব সুন্দর আমি একটি রিওয়ায়েত পড়ে এসেছিলাম আপনার, এটা এভাবে লেখা আছে, ধরেন আপনার মধ্যে যে ইখলাস আছে এটা আপনি কিভাবে বুঝবেন?
আচ্ছা,
ধরেন এই উদাহরণ থেকে আপনি এটা শিক্ষা নেন যে একটা রাখাল সে যখন ছাগল চড়াতে যায়, ছাগল করতে যায় মাঠের মধ্যে, সে যখন ছাগলের পাশে নামাজ পড়ে তখন এটা নিয়ত, সে তার মনের মধ্যে এটা নিয়ত থাকে না যে আমি নামাজ পড়া শেষ করবো আর ছাগলটা আমার প্রশংসা করবে।
আল্লাহ,
এটাকে বলা হয় ইখলাস। অর্থাৎ এই রাখাল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যখন কোনো রাখাল কোনো মেষপালকের পাশে বা কোনো ছাগলের পাশে যখন নামাজ আদায় করে তার এটা চিন্তাই থাকে না যে আমি নামাজ শেষ করবো আর সে আমাকে প্রশংসা করবে। অর্থাৎ এটা হচ্ছে যে খালিস নিয়ত, খুলুসিয়াত, খুশু খুজু, এটাকে বলা হয় ইখলাস।
মানে ইখলাস আসার জন্য আমরা যে কাজটা করি, যে ইবাদতটা করি, এটা মানে করার পর মানুষের প্রশংসাটা
আশা না করাটাই
না করাটাই হচ্ছে মেইন।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন আমাদের মধ্যে যেটা বেশি প্রকাশ পায় সেটি হচ্ছে ইবাদত করি আর প্রশংসা লুটে নি, এটা কিয়ামতের দিন এমন ভয়াবহতার শিকার হতে হবে আমাদেরকে প্রিয় ইসলামী ভাইয়েরা। কেননা যে রব তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন ওনার সন্তুষ্টির জন্য যদি কোনো আমল না করেন আর বান্দার জন্য যদি সন্তুষ্ট করেন তাহলে কালকে আমাদের দিন যখন আপনাকে কোনো প্রতিদান দেয়া হবে না, কোনো সওয়াবের প্রতিদান দেয়া হবে না, তখন আপনি বলবেন যে আল্লাহ আমি তো অনেক আমল করেছি, তখন বলা হবে তুমি যার জন্য করেছো সে যেটার জন্য করেছো, যে প্রশংসার জন্য করেছো সেগুলো তো তুমি দুনিয়াতেই পেয়ে গিয়েছো, তুমি আমার কাছ থেকে আর কি চাও?
তোমার একটি রিওয়ায়েত এরকমও রয়েছে যে আপনার যখন সেই ব্যক্তি চাইবে যে আল্লাহ তার দরবারে যে আল্লাহ আমি তো অনেক ইবাদত করেছি আমার প্রতিদান দিন, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি যে যাদের জন্য তুমি করেছো তাদের কাছে যাও প্রতিদান নেওয়ার জন্য।
আল্লাহ, আরেকটি উদাহরণ এভাবেও দেওয়া যায়, এটা খুব সুন্দর একটি উদাহরণ আমাদের শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুল কুদসিয়া উনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন ইখলাসের ব্যাপারে। সেটি কি বলা হচ্ছে আমির ভাই, যে যখন কোনো ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, সেটা 4-5 বছরের বাচ্চা, যখন তাকে বলা হয় যে তুমি অনেক দুষ্টু, তুমি প্লেট ভেঙে ফেলেছো, তুমি অনেক দুষ্টামি করো, তুমি মা বাবার কথা শুনো না, হ্যাঁ তুমি ঘরের মধ্যে শুধু লাফালাফি করো, খেলাধুলা করো, তখন সে দুইটা কাজ করবে, হয় তার মায়ের দিকে বা বাবার দিকে তাকিয়ে হাসবে, না হয় জোরে কান্না করে দিবে।
এটাই
এটা কিন্তু তার সামনে তার প্রশংসা করা হয় নাই, সেটা কি তার তার অভ্যাস, যেগুলো খারাপ অভ্যাস আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে সে হয় আপনার কান্না করবে, না হলে তাকায় থাকবে, না হলে হাসবে। আচ্ছা, যখন কান্না করবে জোরে জোরে, তখন তার সামনে যদি আপনি প্রশংসাও করেন, না না বাবু তুমি অনেক ভালো, তখনও সে কিন্তু কান্না থামাবে না, সে কি করবে, কান্না করতেই থাকবে।
তাহলে আমরা আগের কান্নার প্রভাবটা যা হয়েছে,
না এটার মাধ্যমে
উদ্দেশ্য রয়েছে,
হ্যাঁ এটার মাধ্যমে আমি এটা বুঝাতে চাচ্ছি, ইখলাস জিনিসটাই এমন যে আপনার সামনে কেউ প্রশংসা করুক আর নাই করুক, আপনার মনের মধ্যে কোনো প্রভাব পড়বে না। এটা হচ্ছে ওই উদাহরণ। আবার শেখ আবু বিলাল মাহমুদ ইলিয়াস আত্তার কাদির দামাত বরকাতুল্লাহ আলিয়া এটা উদাহরণ এভাবে দিয়েছেন যে বাচ্চার সামনে প্রশংসা করলে বা না করলে যেভাবে ওর মধ্যে কোনো প্রভাব পড়ে না, ঠিক তেমনি আপনার নেকির প্রশংসা যদি আপনার সামনে করা হয়, এর প্রভাব যদি আপনার মধ্যে না পড়ে, যেমন কেউ আমার নেকির প্রশংসা করলো, আপনি অনেক ইবাদত গুজার, আপনি অনেক আল্লাহওয়ালা, আপনি অনেক আশিকের রসুল, অনেক তাহাজ্জুদ গুজার, এই শব্দগুলো শোনার পর আমার অন্তরের মধ্যে যদি খুশিটা প্রকাশ পায় বা আমার অন্তরের মধ্যে মানে খুশির জাহির হয়ে যায়, তাহলে মনে করতে হবে আমার মনের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি নেই।
মানে যখন দেখা যায় যে কেউ আপনার কোন ইবাদত করছে, কাউকে দান সৎকার করছে, তখন মনে করছে সেটা নিজের দ্বারা করছে। যেমন আরেকটা উদাহরণ ইখলাসের মধ্যে বলা হচ্ছে, অনেক সময় আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল সামনে বসে বয়ান করার সৌভাগ্য হচ্ছে, আর অনেক সময় আল্লাহ তাআলা আমাদের সুযোগ দান করে মানুষকে, গরিবদেরকে সাহায্য করার, তারপর আল্লাহ তাআলার মসজিদে গিয়ে নামাজ পড়ার, অনেক ইবাদত করার সৌভাগ্য হয়ে থাকে। তো এই যে যতটুকু ইবাদত করার সৌভাগ্য হয়, মানে এটা যদি মনে করে যে এটা আমার দ্বারা, আমার ইবাদতের কারণে আল্লাহ, আমি অনেক ইবাদত করেছি, এই জন্য আমি অনেক ভালো কাজ করেছি, আল্লাহ তাআলা আমাকে এমন প্রতিদান দিচ্ছে, তার নিজের কারণে কোনো কিছু যদি জাহির করে যে আমি অমুক নিয়ামতটা নিজের কারণে পেয়েছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন এটাই নয়, মানে আমি নিজের কারণে আমি অনেক ইবাদত করেছি, বিদ্যা আল্লাহ তাআলা আমাকে সুখে রেখেছেন, আমি হজ করেছি, বিদ্যা আল্লাহ তাআলা আমাকে সুখে রেখেছেন, ইবাদতের গর্ব করা, এটাই হচ্ছে কি মানে ইখলাসের বিপরীত। মানে আমি যে ইবাদতটা করেছি, মানে এটা প্রয়োজন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট ছিল না, বরঞ্চ করতে গিয়ে নিজে নিজের ইবাদত নিয়ে গর্ব করেছে, এটা হচ্ছে ইখলাসের বিপরীত বলা হয়েছে কিতাবুল
মাদানিয়াতে। দর্শক বৃন্দ, আমরা ইখলাস নিয়ে আলোচনা করছিলাম, ইনশাআল্লাহ আজকে ইখলাস নিয়ে আরো আমরা আলোচনা শুনবো। আসুন, একজন ইসলামী ভাই নাচ শ্রবণ করতে চেয়েছিলেন আমরা, নাতের রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় মদিনা দোরে আমি যাব কেমন করে, প্রিয় মদিনা দোরে আমি যাব কেমন করে, তাইবা দোরে আপা তাইবা চোর মোর গো
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টও থাকে, আপনাদের জন্য শিক্ষণীয় প্যাকেজও থাকে। ইনশাআল্লাহ সময় সুযোগ করে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে সেগুলো সামিল করব। আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, আমরা সেগুলো সামিল করব ইনশাআল্লাহ। আসুন, ইখলাস এর ব্যাপারে আলোচনা করছিলাম। ইখলাস তো বুঝেছি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে কাজ করা হবে সেটাই হচ্ছে ইখলাস। এবং ইখলাস কিভাবে আবার রিয়াতে পরিণত হয়ে যায়, কিভাবে বান্দার দিকে ঝুঁকে যায় সেটাও আমরা শুনলাম। এবার আমরা আবু মালিকের দাওয়াত ইসলাম থেকে শ্রবণ করব যে ইখলাস কিভাবে অর্জন করা যায়।
ইখলাস এটা আমাদের প্রতিটি ইবাদতে যদি না থাকে, এটা ক্ষতি সম্পর্কে যদি আমরা জানি, তখনই আমরা ওই ইখলাস আমার অন্তরের মধ্যে আনার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। ইখলাস তখনই দূর হয়ে যায় যখন অন্তরের মধ্যে রিয়া চলে আসে। ইখলাস তখনই অন্তর থেকে যেমন প্রতিস্থাপন হয়ে যাবে বলতে পারেন আপনি, যেমন আমাদের অন্তর ইখলাস রয়েছে উদাহরণস্বরূপ, এই ইখলাসটা আমার অন্তর থেকে তখনই বের হয়ে যাবে যখন আমার এই অন্তরের মধ্যে রিয়াটা চলে আসবে। কোরআনের কারিমের মধ্যে বলা হচ্ছে, যেটা কানজুল ইমান থেকে অনুবাদকৃত, যে ব্যক্তি পার্থিব জীবন ও সাজসজ্জা কামনা করে আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দিব, আর এর মধ্যে কম দেওয়া হবে না।
আল্লাহ
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের তাফসিরে বলেন, দুনিয়াতেই রিয়াকারদের নেক আমলের বদলা দিয়ে দেওয়া হবে, আর তাদের উপর অনুপরিমাণও অত্যাচার করা হয় না। যেমন আজকে দুনিয়ার আমার হয়তো বা সময় সীমাবদ্ধ রয়েছে 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু যেটা যে আখিরাত আমার মৃত্যুর পরে যে সফরটা, যেটা কোনো শেষ নেই। আর ওই আজকে সাধারণত আমরা দুনিয়া সফরের জন্য, দুনিয়ার জন্য কত কিছু চেষ্টা করি, দুনিয়াকে কামিয়াব করার জন্য কত নিজের পুরো বছরটাই দেখা যায় যে এই দুনিয়াকে শান্তি করার জন্য মানুষ কি লেগেতে পড়ে থাকে, কিন্তু যে আকিরাত এটাকে কামিয়াব করার জন্য আমি কি করছি। আর কিতাবের মধ্যে রয়েছে যে আমি যে রিয়ার কথা বললাম, যে আমার অন্তর থেকে ইখলাস তখনই বের হয়ে যখন আমার অন্তরের মধ্যে রিয়া চলে আসে। আর যারা এই ইখলাস বাদ দিয়ে এই রিয়ার আমল গুলা করে থাকে, তাহলে কিতাবের মধ্যে আপনিও কিছুক্ষণ আগে বলেছেন যে তাদের এই আমলের পর্যায়ে দুনিয়াতে দিয়ে দেওয়া হয় এবং আখিরাতে তাদের জন্য কিছুই থাকে না। তাহলে যারা বলছেন যে আপনি বলছেন যে আমার অন্তরের মধ্যে কেমনি ইখলাস আনবো, তাহলে আমাদের ভয় করা উচিত এটাই যে আমি আজকে ইখলাস বাদ দিয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জন বাদ দিয়ে যে মানুষকে দেখানোর জন্য আমার অন্য কোন নিয়তে যে আমি আমল গুলা করছি, এগুলার প্রতিদান আল্লাহ তাআলা কোরআনের কারণে বলেছেন দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, কিন্তু কাল কেয়ামত আমি কোনো কিছুই পাবো না। তাহলে আমার প্রত্যেকটা কাজ যদি ইখলাস না থাকে, তাহলে আমি কাল কেয়ামত আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে হাজির হব, কোন ইবাদত নিয়ে হাজির হব? এবং আমরা যদি দেখি আমাদের পূর্ববর্তী বুজুগানি কিরাম, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, প্রতিটি কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাদের কেমন উৎসাহ ছিল। যেমন একবার কিতাবের মধ্যে রয়েছে, বর্ণিত রয়েছে, খলিফা হারুনুর রশিদের মন্ত্রী ছিল হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন খলিফা হারুনুর রশিদের দরবারে আসলেন এবং আরজ করলেন, ইয়া হুজুর, যে আর আব্দুল বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা তিনি ছিলেন খলিফা হারুনুর রশিদের মন্ত্রী। জি, আপনি সাধারণত বুঝতে পারছেন বর্তমানে যদি কোনো বাংলাদেশের মন্ত্রী বলে তাদের কত সম্মান, কত দাম রয়েছে, আর তখনকার যুগের মন্ত্রী তাদের সম্মান আরো বেশি ছিল।
জি,
তো এই মন্ত্রী আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খলিফা হারুনুর রশিদ দরবারে এসে আরজ করলেন যে হুজুর, আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, যে কোন কারো গোলাম, অন্য কারো গোলাম যদি আপনার দরবারে চলে আসে, তাহলে আপনি কি তাকে ধরে রাখবেন নাকি তাকে ছেড়ে দিবেন?
জি,
তখন খলিফা হারুনুর রশিদ বললেন আমি তাকে অবশ্যই ছেড়ে দিব। তো এই আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি হচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে পালিয়ে আসা গোলাম, আমি যদি আপনার থেকে অনুমতি চাই আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে, আপনি কি আমাকে অনুমতি দিবেন? তখন ওই জায়গার মধ্যে খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি তিনি রাহমাতুল্লাহি তাআলা তিনি ওই জায়গার মধ্যে ওই ব্যক্তিকে অনুমতি দিলেন এবং ওই যে স্থানের মধ্যে যারা ছিল সবাই অজর নয়নে কান্না করতে লইল। কারণ একজন মন্ত্রী তিনি তার এই যে খলিফা থেকে অনুমতি নিচ্ছেন যে আমি চলে যাব আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে, তিনি ওই জায়গার মধ্যে মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন, এবং কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং কিতাবের মধ্যে রয়েছে ওই স্থান থেকে তিনি রওনা দিলেন আল্লাহ তাআলার দরবারে কাবা শরীফের দিকে। যাওয়ার সময় তার সাথে দেখা হলো হযরত সাইয়েদনা সুফিয়ান সাওরী রহমতুল্লাহ তাআলা আলাইহি। সে সুফিয়ান সাওরী রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনি একজন মহান আল্লাহর ওলি ছিলেন, দেখতে পাচ্ছেন তিনি জমিনের উপর মাটির উপর শুয়ে আছেন এবং তার শরীরের মধ্যে বিভিন্ন ময়লা ধুলাবালি রয়েছে আর রয়েছে। ওই সুফিয়ান সাওরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আব্দুল্লাহ বিন মুশাররফ রহমতুল্লাহ তাআলা আলীকে বলতেছেন, হে আব্দুল্লাহ, সবকিছু ছাড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছেন? তিনি বললেন, হে সুফিয়ান, আল্লাহ তাআলার পথে নিজের মন্ত্রিত্ব এবং নিজের সবকিছু একমাত্র আল্লাহ তাআলার কারণে আমি ত্যাগ দিয়ে দেওয়ার কারণে আল্লাহ আমাকে তার সন্তুষ্টি দান করেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি তার মিলে গিয়েছে। এটা বলে বলে সে আবারও কাবা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। তো এখন কাবা শরীফে যারা বিভিন্ন উলামায়ে কেরাম ছিল, তারা খবর পেল যে অমুক দেশের মন্ত্রী আসছে, একজন নেককার মন্ত্রী। এখন সবাই তাকে মানে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছে। যখন দেখতে পাচ্ছেন একজন মন্ত্রী আসছেন, তখন সবাই তারা দেখে অবাক হয়ে গেলেন এবং তারা কান্না করা শুরু করে দিলেন।
যে
কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে একজন মন্ত্রীর কাপড় চোপড় মানুষ দেখে আর ওই মন্ত্রীর প্রতি আকর্ষণ হয়, ওই মন্ত্রীর এত দামি কাপড় চোপড় দেখে মানুষ আকর্ষণ হয়ে আশা করে যে আমি এত দামি কাপড় চোপড় পড়তে পারতাম। কিন্তু ওই উলামায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে একজন মন্ত্রী, মন্ত্রী হওয়ার পরেও তার শরীরে রয়েছে ছেঁড়া জামা কাপড় এবং তার শরীরের দোলাবালিতে পরিপূর্ণ। তার থেকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার এরকম অবস্থা কেন? তখন বললেন যে কোন গোলাম যদি তার মনিবের কাছে আসে, এটা তো সামান্য, আমার থেকে উচিত মাতার উপর বর করে আমার মনিবের কাছে।
আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
তো কিতাবের মধ্যে রয়েছে তার এই আমলগুলা দেখে সকল উলামায়ে কেরাম ওই জায়গার মধ্যে কান্না করতে লইলে এবং ওই আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার বইয়ে কান্না করতে করতে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে গেল।
আল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল যে দেখেন এই আল্লাহ তাআলার ওলি তার পুরো মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুধুমাত্র ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি, যেটাকেই বলে ইখলাস। এবং একজন ব্যক্তি এত মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এরকম ময়লা জামা কাপড়ে নিয়ে আসা, এই যে এটাকে বলা হচ্ছে ইখলাস, যে আমি যা কিছু করবো আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি, বরঞ্চ কাউকে দেখার জন্য নয়। আমি কি কাপড় পরেছি মানুষ কি বলবে, আমি কি ইবাদত করছি মানুষ কি বলবে, আমি মানুষকে দাঁড়াতে মানুষ কি বলবে, এটা নয়। বরঞ্চ আমি যে কাজটা করি না কেন আমার আল্লাহ তাআলা কি বলবে। তেমন যিনি বললেন না যে যখন মনিবের কাছে আসছি আমি তো এই যে ছেঁড়া জামা কাপড়, এটা নয়, বরঞ্চ আমার উচিত মাতার উপর বর করে দিয়ে আসা। তাহলে এখানে তার উদ্দেশ্য কি ছিল? আল্লাহ তাআলা সন্তুষ্টি, এটাই কে বলে ইখলাস।
সুবহানাল্লাহ। আমাদের এই জায়গায় দর্শক বিন্দু, আসলে মেইন যে পয়েন্ট অফ ভিউ আমরা দেখি সেটি হচ্ছে, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকে তাহলে বান্দা ইখলাসের দিকে ধাবিত হতে পারবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার খৌফ বান্দার অন্তরের মধ্যে সৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার ইখলাস সৃষ্টি হবে না। আর একটা জিনিস হচ্ছে, সকল কিছু দোয়ার মাধ্যমে হাসিল হয়, অর্জন হয়। এখন কেউ যদি বলে হুজুর আমার তো ইখলাস আমি বলবো শুধু ইখলাস নয়, আপনি যে নেকির কাজ করছেন এটাও আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আপনি যে দুনিয়াতে আছেন এটাও আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আপনি যে নিয়ামত ভোগ করছেন এটাও আল্লাহ তাআলা অনেক বড় দয়া। যদি চিন্তা করি যে আমার তো ইখলাস অর্জন হচ্ছে না, তাহলে আপনার চাই দোয়া করা এবং বেশি বেশি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা, ধারণ করা, যাতে করে আপনার ইখলাস অর্জিত হয়। ইনশাআল্লাহ ইখলাস নিয়ে আরো আলোচনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। এখন আমরা একটি সেগমেন্ট নিব যেটাতে আমরা একটি সমস্যা এবং তার বজিফা দেখে থাকি। আসুন আমরা সেই সেগমেন্টে অনুসারে
আমির আলী সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এর মধ্যে অনেকগুলো রুহানি চিকিৎসা এবং আপনার দেশীয় কিছু চিকিৎসা এর মধ্যে দিয়েছেন যাদের এ ধরনের সমস্যা। তো এই রিসালাটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে খরিদ করে নেবেন। জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, আল্লাহ চায় তো এ থেকে অনেকগুলো উপকার সাধিত হবে ইনশাআল্লাহ তারা। একটি অজিফা বলে দিচ্ছি যে গর্ভ নিরাপদ থাকার জন্য গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময় এবং একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করুন, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ 55 বার 55 টাইমস সাদা কাগজে লিখে তাবিজ বানিয়ে এই গর্ভবতীকে পরিধান করে দিন, আল্লাহ তাআলার দয়ায় গর্ভ সংরক্ষিত থাকবে এবং মাদানী মুন্না বা মাদানী মুন্নি বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে। তাবিজে আত্তারি থেকে তাবিজও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে। নেককার সন্তান আফিয়াতের সাথে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা।
মাশাআল্লাহ, আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখলেন আমাদের বাপু শরীফ দিলেন একটি ওয়াজিফা ইনশাআল্লাহ, যারা আলফেসেনি বাপু মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ যারাই এই ওয়াজিফার প্রয়োজনীয়তা অনুভব করেন তারা এই ওয়াজিফার উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনারা এগুলোর উপর আমল করে অনেক উপকার সাধিত হতে পারবে। এখন আমি আমাদের মোবালিকে দাওয়াতি ইসলামী কাউসার ভাইকে একটু ব্যক্তিগত কথা জিজ্ঞেস করতে চাই, যেটা আমাদের চ্যানেলের সাথে উনি শেয়ার করবেন। সেটি হচ্ছে যে যে মাশাআল্লাহ আপনি মাদানী মহলে আছেন কয় বছর?
3-4 বছর ধরতে পারেন
মাশাআল্লাহ। 3-4 বছরে মাশাআল্লাহ আপনার অনেক উন্নতি, দয়া
আপনার
আরো করুন মাশাআল্লাহ। আমরা সবাই আপনার সাথে এখানে এসেছি মাশাআল্লাহ। তো কাউসার ভাই, মাদানী মহলে আপনি মানে কার মাধ্যমে এসেছেন
বলতে গেলে? আসলে আমাদের
যে কিভাবে আসলে বাড়ি জিনিসটা ভালো লাগছে,
যে মসজিদ আমি আমাদের এলাকার বাইরে যে মসজিদ রয়েছে তো ওখানে যেতাম নামাজ পড়তে, যখন নামাজ পড়তে যেতাম তখন দেখতাম যে মসজিদের এক পাশে কিছু ইসলামী ভাইরা বসে কোনো কিছু একটা কিতাব থেকে আলোচনা করছিল। এই ধরনের আমি দেখতাম মাঝে মধ্যে তাদেরকে যে তারা কোন একটা কিতাব থেকে বসে তারা আলোচনা করছে, দরস দিচ্ছে যেটাকে বলে দাওয়াত ইসলামী পরিভাষায়, এটা দেখে আমার থেকে আকর্ষণ হতো এরা বসে বসে কি বলে এখানে কি করে। একদিন আমি বলতে গেলে আসলে মসজিদ থেকে বের হচ্ছিলাম, বের হওয়ার পর কোন একজন ইসলামী ভাই তিনি কোন একটা কিতাব নিয়ে দাঁড়িয়েছিল। যেমন আমরা যদি দেখি আমরা দাওয়াত ইসলামী প্রত্যেকটি কিতাবের মধ্যে আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলাইহির নাম লেখা থাকে,
জি জি,
হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস তার কাদির রজবি দামাত বরকাতুল্লাহ আলিয়া। তো ইসলামী ভাই কিতাবটা এভাবে নিয়ে দাঁড়িয়েছিল, যখন দাঁড়িয়েছিল আমি দেখতে পাচ্ছিলাম যে এই নামটা আমি মানে এরা কি করে, এর কিতাবের এটা কি, তো নামটা আমি চোখে পড়লো। আমি এভাবে হাইটে যাওয়ার সময় একটু কোনার চোখে বলতে পারেন যে আমি নামটা পড়ে দেখলাম, হঠাৎ কেমন জানি আমার অন্তরের মধ্যে ওই নামটা কেমন মহাব্বত লেগে লাগলো। আলহামদুলিল্লাহ ফয়জান হোসেন তো দরসের মধ্যে বসার বরকতে আমার এরকম তাদের এই ভালো কাজের দাওয়াতের প্রতি আমার উৎসাহ সৃষ্টি হয় এবং এরপরে এক ইসলামের কোশিশ আমি মাদানী কাফেলায় সফর করি এবং আলহামদুলিল্লাহ এভাবেই
আলহামদুলিল্লাহ। আচ্ছা কৌশল ভাবি এখন কোথায় আছেন, কিসে পড়ালেখা করছেন?
আমি বলতে গেলে আলহামদুলিল্লাহ জেনারেল লাইনে আমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখার মধ্যে
আল্লাহ
এবং আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আদি ইসলামে যতটুকু খেদমত করার সৌভাগ্য হয় চেষ্টার মধ্যে রয়েছে।
মাশাআল্লাহ, দেখুন মানে যারা দর্শক বৃন্দ, এটাই হচ্ছে আত্মারের বদৌলত, এটাই হচ্ছে আত্মারের সাদকা যে আমরা আপনারা কোথায় কোথায় উঠে এসেছি। দেখুন আমার কাউসার ভাই দুনিয়াবি শিক্ষায় অর্জন করছেন, পাশাপাশি দিনের এত কাজে সহযোগিতা করছেন, যেটা দেখলেই আমাদের মুখ থেকে এমনিতেই উচ্চারণ হয় যা কিছু পেয়েছি আত্মারের বদৌলত।
প্রথমে একজন ছিল, তখন যখন তিনি এই দাওয়াত ইসলামে কাজ শুরু করে দিয়েছেন, অনেকে তাকে বিভিন্ন টাটা তামাশা করেছে যে আপনি কি করছেন, আপনার এগুলো কোনো লাভ হবে না, কিন্তু তখন তার অন্তর মধ্যে ইখলাস ছিল যে আমি এগুলো মানুষকে দেখানোর জন্য নয়, আমি এই কাজটা করছি আল্লাহ তার রাসূল সন্তুষ্টির জন্য।
সুবহানাল্লাহ,
যেখানে যে কাজের মধ্যে আমার আল্লাহ তার রাসূল সন্তুষ্টি রয়েছে, যে কাজের মধ্যে আমার ইখলাস রয়েছে, তাহলে এই কাজের কামিয়াব আল্লাহ তার রাসূল।
আল্লাহ সুবহানাল্লাহ, মানে চাইলে দর্শক বিন্দু আসলে একজন এমন ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব, যিনি আজকে দাওয়াত ইসলামীকে দুনিয়ার মাঝে প্রসার প্রচার করে দিয়েছেন, যার ইখলাসের বদৌলতে আজকে লাখো নয় হাজার ও হাজার কোটি অসংখ্য নজওয়ান আজকে ইখলাসের দৌলতে মালামাল হয়ে গিয়েছে, যারা নিজেদেরকে ইখলাসের সম্পদ লুটে নিতে কামিয়াবি হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা যদি এই দাওয়াত ইসলামের মহলকে ধরে রাখি, সম্পৃক্ত থাকি এই মহলে, অনেকে হয়তো আমাদেরকে কল করেছেন, আসুন কল গুলো আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি,
আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট জকিগঞ্জ থেকে বলছি। আমি ইখলাস সম্পর্কে কিছু মাদানী ফুল শুনতে চাই কুরআন হাদিসের আলোকে।
আল্লাহ, ইনশাআল্লাহ আমরা বলবো, এতক্ষণ আমরা বলেছি, ইনশাআল্লাহ আরো থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ ক্লাসের ব্যাপারে আরো জানতে পারবেন। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি শরীফুল ইসলাম, ঢাকা থেকে বলতেছিলাম। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আজকের বিষয় ইখলাস। তো আমি নাথপুর ভাইদের কাছ থেকে একটি নাত শুনতে যাচ্ছি।
আচ্ছা, নাত ফেজ লাইভে রেডি থাকুন, উনি একটি নাতের ফরমাইশ করেছেন, অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমরা নাতও শুনবো, আলোচনাও করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমি চকরিয়া কক্সবাজার থেকে বলতেছি। আপনাদের মাদানী চ্যানেল দেখে অনেক ভালো লাগে, আমি একটা নাত শুনতে চাই।
আল্লাহ, নাত ফেজ লাইভের কাছে বেশি অনুরোধ এসেছে, ইনশাআল্লাহ আজ্জাল আমাদের নাথ খেয়ে ইসলামে রেডি থাকবেন, ইনশাআল্লাহ নাথ ও শোনাবেন, আমাদের অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর করবেন ইনশাআল্লাহ আজ্জাল। কাউসার ভাই, আমরা ইখলাস সম্পর্কে আলোচনা করছিলাম, একটি বিষয় এটাও যে এটাও কিতাবের মধ্যে এসেছে যে বলা হচ্ছে আমরা বান্দা গুণাগুলোকে যেভাবে প্রকাশ করতে অন্যের সামনে লজ্জা পায়, ঠিক তেমনি নেকি কেউ যদি ইজহার প্রকাশ করতে ঠিক সেম ভাবে লজ্জা পেত তাহলে তার ইখলাস অর্জিত হয়ে যেত।
আসলে
যেমন আমি কোন বান্দাই চাই না তার গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ হোক, কোন বান্দা চাইবে না, সেটা কোনো ছোটখাটো গুনাহ হোক না কেন, ঠিক সেম ভাবে কোন বান্দা যেভাবে তার গুনাহগুলোকে লুকিয়ে রাখে ঠিক সেম ভাবে সে যদি তার নেকিগুলোকে লুকিয়ে রাখতো তাহলে তার ইখলাস অর্জিত হয়ে যেত।
যেমন আপনার একটা বাসের ঘটনা রয়েছে, আপনার হয়তো বা মনে রয়েছে এরকম, যে ওই বাসার গোলাম একটা তার ঘরের মধ্যে গোলামও ছিল, এই ধরনের যে সে সারা দিন বিভিন্ন কাজকর্ম করত এবং একটা সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ে সে তাদের ঘরের মধ্যে একটা আলাদা রুম ছিল, ওই রুমের মধ্যে গিয়ে সে দরজা বন্ধ করে কিছু একটা করত। এখন এই গোলামের এই ব্যক্তির যারা তার পাশাপাশি শত্রু ছিল, মানে আসলে দেখবেন কোনো কেউ যদি কোনো ভালো কাজ করতে যায় দেখবেন ওই ভালো কাজের পিছনে কিছু শত্রু লেগে যায়, কিন্তু আপনি কোনো খারাপ কাজ করতে যান দেখবেন আপনাকে আরো বর্তমানে উৎসাহ দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ভালো কাজ করতে গেলে বিভিন্ন মানুষ খারাপ আপনার শত্রু বেড়ে যায়। ঠিক তেমনি এই ব্যক্তিও বিভিন্ন বাসায় খুব নিকটস্থ ব্যক্তি ছিল, তো কিছু শত্রু ছিল যেন তারা এই ব্যক্তির কোনো দোষ করতে যেন বাচ্চা থেকে দূরে সরানো যায়। তো একদিন এই ব্যক্তি তো প্রতিদিন আমি বললাম যে একটা দরজার মধ্যে রুমের মধ্যে ঢুকতেন এবং বিভিন্ন আপনার এই কোনো একটা কাজ করতেন কিন্তু কেউ জানতো না। তো একদিন এই যে শত্রু ছিল তারা বাসাকে বললো যে আপনার অমুক অমুক ব্যক্তি এরকম দরজা বন্ধ করে আপনার ব্যাপারে অমুক অমুক খারাপ কাজটা করে থাকে। এখন বাচ্চা তো কোনোভাবে বিশ্বাস করছে না, কিন্তু যখন তারপরও এদের বিভিন্ন বারবার বলার কারণে একদিন বাসা বললো এই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বললো যে ব্যক্তি দরজা বন্ধ করে বিভিন্ন কাজ করে, তুমি দরজা বন্ধ কি কাজ করো তুমি আমাকে এটা বলো। কোন ব্যক্তি কোনোভাবে এটা বলতে চাইলো না, কোনো শত্রু তারা বললো দেখছেন যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো কাজ করে বলেই সে এখন আপনাকে সেগুলো বলতে চাচ্ছে না। এখন বাসা যখন বেশি জোর করলেন তখন এই ব্যক্তি বলতে বাধ্য হলেন, বাসা সহ সবাইকে নিয়ে গেলেন রুমের মধ্যে, রুমে নিয়ে গিয়ে দেখতে পারেন একটা সিন্দুক। তখন ওই শত্রুরা বলে দেখছেন বাসা আপনার যে বিভিন্ন লুকায়িত বিভিন্ন কিছু হয়তো এই ব্যক্তি চুরি করে এখানে সিন্দুকের মধ্যে সে লুকায়িত করে রাখে। তখন এই ব্যক্তি বলল না আমার এরকম কোনো কিছু নেই, আমি এটা আমার কিছু পার্সোনাল ব্যক্তিগত বিষয় রয়েছে। তখন বাসা যখন বললেন জোর করে বললেন তারপরে ব্যক্তি ওই সিন্দুকটা খুললো, সিন্দুক যখন খুললো তখন এই শত্রুরা সহ দেখে অবাক হয়ে গেল, ও সিন্দুকের মধ্যে কিছু ছেঁড়া ফেড়া আপনার কাপড় মনে করেন
ছেঁড়া ফেড়া।
হ্যাঁ, তো বাসা বললো এগুলো কি তোমার, এগুলো কি রয়েছে আপনার সিন্দুকের মধ্যে, মানে বিভিন্ন দামি বিভিন্ন স্বর্ণ মূল্যবান জিনিসপত্র রাখে, আপনি এগুলো কি রেখেছেন? তখন ওই ব্যক্তি বলল আমি আজকে আপনি বাদশাহর যে একজন নিকটস্থ ব্যক্তি হতে পেরেছি, কিন্তু আমি আগে কি ছিলাম যে আমি একজন গোলাম, আগে অনেক গরিব ছিলাম, একজন গোলাম ছিলাম, আমার আগের কাপড়ের অবস্থা ছিল ছেঁড়া ফেড়া কাপড়ের মতো, আর এখন আমার শরীরে যে দামি কাপড়, আমি এগুলোর দিকে না তাকিয়ে বরঞ্চ আমি আমার ওই ইবাদতের, আমি আর যে পূর্ববস্তু যে ছেঁড়া কাপড় কাপড় পরেছে, এগুলো দেখে দেখে আমি নিজেকে এবং একটা মানে নফসকে বলি, হে নফস, তুমি আজকে যে এত দামি কাপড় এগুলো পরে নিজেকে গর্ববোধ করছো, কিন্তু তুমি একসময় এরকম
আমাদের উচিত নেকিকে লুকিয়ে রাখা, নেকিকে আমরা যাতে প্রকাশ না করি, এর প্রতিদান ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিনও পাবো এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আরেকটি সেগমেন্ট আমাদের রেডি রয়েছে, যেই সেগমেন্টে আমরা আশিকার রসুলের 130টি ঘটনার মধ্যে এক একটি ঘটনা আমরা দেখে থাকি। জি,
রওজায়ে আনোয়ারে উপস্থিত লোকেরা সালামের উত্তর শুনছিলেন। হযরত সাইয়েদুনা শেখ আবু নসর আব্দুল ওয়াহিদ বিন আব্দুল মালিক বিন মুহাম্মদ বিন আবু সাইদ সুফি কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হজ সম্পাদনের পর আমি মদিনা শরীফের জাদাহাল্লাহু শারাফাউ ওয়া তাওযীমা আসলাম এবং পবিত্র রওজায়ে আনোয়ারে উপস্থিত হলাম। আমি হুজরা শরীফের পাশেই বসেছিলাম। এমন সময় হযরত শেখ আবু বকর দিয়ার বিকরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আগমন করলেন এবং এসেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের নূরানি চেহারা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আমি সহ উপস্থিত সকলেই পবিত্র রওজায়ে আকদাস থেকে আওয়াজ শুনতে পেলাম, ওয়া আলাইকুমুস সালামু ইয়া আবা বকর। তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসেমে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আমাদের অনুষ্ঠান জারি ও সারি রয়েছে, আপনারা দেখছেন সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে সকাল সকাল আপনাদের মাঝে আমরা উপস্থিত হই কিছু ইলমে দিন প্রসার করার জন্য। প্রসার করার জন্য আমির ভাইয়ের কাছে যাবো, নাফখে ইসলামে আমির ভাইয়ের কাছে, যে উনি কিভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছে।
7-8 বছর আগে আমাদের এলাকাতে একটা কাফেলা আসছিল, তো কাফেলা দেখতাম, তখন ছোট ছিলাম, আরো ছোট ছিলাম তখন,
মদিনী কাফেলা,
জি মদিনী কাফেলা আসছিল 7-8 বছর, আর তার চেয়ে বেশি হবে মনে হয়।
আপনাদের বাড়ি কোথায়? বাড়ি
উরকিচরে।
উরকিচরে, আচ্ছা।
তো ওখানে একটা মদিনী কাফেলা আসছিল, তখন আমি মাদ্রাসায় পড়ছিলাম। তো মাদ্রাসাতে মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা আসছিলেন, আমাদের আমাদের উস্তাদদের কাছে আসছিলেন, ওনারা যেন সহযোগিতা করেন। তো দেখছিলাম ওনাদেরকে মাদানী বাহার, তখন মাথায় সরপর ইমামা, সবুজ ইমামা ছিল, তাদের দাড়ি ছিল অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতো। তো আমারও আগ্রহ জেগে মানে জেগেছিল যে যে ইনাদের যদি সাথে থাকতে পারতাম, আমি গিয়েছিলাম ওখানে, ওখানে নাত শরীফ হচ্ছিল, শুনলাম ওনাদের বয়ানও শুনলাম, অনেক ভালো লাগলো। তো এই ভালো লাগা থেকে আলহামদুলিল্লাহ আমি মাদানী এই পরিবেশের মধ্যে চলে
আসলাম। মানে আপনি প্রথম থেকে মাদ্রাসাতে পড়ছিলেন?
জি জি।
আপনার আপনার আপনি এখন কিসে আছেন, এগুলাই হচ্ছে দাওয়াত ইসলামের বাহার, যে আমাদের ইসলামী ভাইরা শুধু এটা চিন্তা করার আপনাদের ভুল হবে, অনেকে এটা চিন্তা করেন যে মনে হয় ওনারা এগুলাই নিয়ে থাকে, আসলে না, দুনিয়াবী শিক্ষা অর্জনও করা হয় এবং সাথে সাথে দিনী শিক্ষাও অর্জন করা হয়। তো আপনারা চাইলে দাওয়াত ইসলামের মহলে যে কেউ সম্পৃক্ত হতে পারে যে কোনো খান থেকে। এখন তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়া আরো সহজ হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় জেলায় দাওয়াত ইসলামের মাদানী কাজ প্রসার প্রচার হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। তো আপনাদের নিকটস্থ কোন স্থানে যদি আপনি খবর নেন যে কোথায় সাপ্তাহিক ইজতিমা হয়, কোথায় মাদানী কাজ হয়, আপনি খবর নিলেই আমাদের ইসলামী ভাই পেয়ে যাবেন।
ভাই বললেন যে মাদানী কাফলার বরকতে, এবং আলহামদুলিল্লাহ আমিও মাদানী কাফলার বরকতে,
মাশাআল্লাহ,
তো মাদানী কাফলার সফর
করি, আমিও মাদানী কাফলার বরকতে আলহামদুলিল্লাহ এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়েছিলাম।
তো দর্শক শ্রোতারা যদি মাদানী কাফলার সফর করেন,
জি ইনশাআল্লাহ, আপনারা মাদানী কাফলার সফর করার নিয়ত করুন ইনশাআল্লাহ। আজাবাজাল দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন ইনশাআল্লাহ। যে ক্লাসের ব্যাপারে আমরা শ্রবণ করছি এই ক্লাস আপনাদের অর্জন হবে, আল্লাহ পাক আমাদেরকেও এই ক্লাসের দৌলত দিয়ে মালামাল করুক এবং আপনাদেরকেও এই ক্লাসের দৌলত দিয়ে মালামাল করুক। মাদানী জেলা দর্শকবৃন্দ, আলোচনা করছিলাম এই ক্লাস নিয়ে, আমরা ইনশাআল্লাহ এখন শেষের দিকে যাবো, যেহেতু অনুষ্ঠানের সময় শেষের দিকে। তো এখন অনেক সময় দেখা যায়, আমরা তো নিয়তের ব্যাপারে বলেছি যে প্রত্যেকটা জিনিস নিয়তের কারণে সেটা ইবাদতে পরিগণিত হবে, আর নিয়তের কারণে সেটা ইখলাস হবে। বান্দার মনে যদি নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টতা না থাকে, বান্দার সন্তুষ্টতা থাকে, সন্তুষ্টি থাকে, তাহলে ওটা ইখলাসে পরিণত হবে না। যেমন অনেক সময় এমন অনেকের ক্যাফিয়াত এমন হয় যে অমুক ব্যক্তি আসবে, এখন আমি দর্শক পড়ছি, মানে মনের মধ্যে এটা থাকে যে এ এখন এসে আমাকে বাবা বলবে, বাবা বলবে, মানে মনের মধ্যে এটা থাকে, আবার দর্শকে পড়ছি, আমি কাউন্টার দিয়ে দর্শকে পড়ছি, আবার তসবিহ পড়ছি, আবার এটাও তো থাকে যে এখন অমুক ব্যক্তিটা আসলে
আমার পাশে। আপনি যেটা বললেন যারা এরকম করে তারা কত বড় দুর্ভাগা। যেমন হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদিনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটা উদাহরণ দিয়েছেন, কোন ব্যক্তি সারাদিন বাদশাহের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কোন ব্যক্তি সারাদিন বাদশাহের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এবং দাঁড়িয়ে থাকলো তার মনের মধ্যে এই খেয়াল হয়েছিল যে সেবক যারা রয়েছে সেবকরা যেন তার দিকে ঝুঁকে যায়, কিন্তু তার উদ্দেশ্য ওই স্থানের মধ্যে বাদশাহের খুশি ছিল না, খুশি ছিল সেবকরা যেন তার দিকে একটু ঝুঁকে যায়। তো কিতাবের মধ্যে রয়েছে এই ব্যক্তি যে এখানে দাঁড়িয়েছিল সে বরঞ্চ ওই জায়গার মধ্যে সারাদিন দাঁড়িয়ে বাদশাহের ঠাট্টা করেছে, বাদশাহের ঠাট্টা করেছে, বরঞ্চ সে বাদশাহের ঠাট্টা করা শামিল, এবং তার সাথে সাথে তার বাদশাহ কাছে তার একটা পুরাই কি মানে গুনা খারাপ চোখে সে কি ছিল। তো কিতাবের মধ্যে রয়েছে আজকে যারা আমল করছে একমাত্র মানুষের সন্তুষ্টির জন্য, মানুষ কি বলবে এটার জন্য, তাহলে সে ইবাদত করছে না, বরঞ্চ সে আল্লাহ তাআলার সাথেও বিভিন্ন ঠাট্টা শরীক হওয়ার মতো।
এটাই বলতে চাইবো যে আপনার নিয়তকে আগে যাচাই করুন। আপনি যখনই কোনো আমল করতে যাবেন, যেমন আপনি ধরেন এখন নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছেন, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, অন্তরে আপনি যাচাই করবেন, যেহেতু আপনার অন্তরের অবস্থা আপনি এবং আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, আমিও জানবো না, আশেপাশের মানুষ কেউ জানবে না আমার অন্তরে কি চলছে। এখন আমি এটা অনুধাবন করি যে আমি এখন যে ইবাদত করব এটার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশ পাচ্ছে কিনা, নাকি এই ইবাদত করলে আমাকে মানুষ নামাজি বলবে, ইবাদত গুজার বলবে, দরুদ শরীফ পাঠকারী বলবে, জিকিরকারী বলবে, তাসবিহ পাঠকারী বলবে, এরকম যদি কোনো খেয়াল আসে তাহলে অন্তরকে অবশ্যই আপনি পরিশুদ্ধ করুন, আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন, নিয়তকে যাচাই বাছাই করে সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। কেননা আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই যে কাউসার ভাই, আমরা ওই সময় মানুষকে সালাম দিই,
জি জি,
এখন বলা হচ্ছে যে বাহারে শরীয়তের মধ্যে এভাবেও উল্লেখ আছে, যার সম্ভব কিছুটা এরকম যে সালাম দেওয়ার আগে এ নিয়ত করা চাই, যাকে সালাম দিব তার ব্যাপারে এটা আমার অন্তরে নিয়ত থাকতে হবে যে ওনার জান মাল সম্পদ সব আমার জন্য হারাম,
আমার হেফাজত,
আমার জন্য রয়েছে, অর্থাৎ আপনার জান মাল সম্পদ এগুলো আমি ভোগ করতে পারবো না, এগুলো এগুলোর উপর কোনো এখতিয়ার আমার নেই,
থাকবেন
সালামের উত্তর যদি সালামতে দিয়ে দেন,
জি জি, এটা হচ্ছে পূর্ববর্তী বুজুর্গানে দিনরা এটা এই নিয়তটা রেখে এরপর সালাম দিতেন,
সালাম দিত,
এবং একটা রিওয়ায়েত আমি এভাবেও শুনে এসেছি যে বলা হচ্ছে যে আগেকার যারা ডাকাত ছিল এরা যখন কোন মানুষকে ডাকাতি করার জন্য পাইত তখন কাউকে সালাম দিত না, কেননা ডাকাতরা
যেহেতু সালামের গুরুত্বটা তারা জানতো,
কেননা তারা চিন্তা করতেছে আমি যদি সালাম দিই তাহলে আমি তাকে তো ডাকাতি করতে পারবো না, এখন সে চিন্তা করে আর সালাম দেয় না, ডাকাতি করে ফেলতো।
এখন যারা আমরা সালাম দিই, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামের অর্থ কি হয়তো এটা অনেকে জানে না,
আল্লাহ আল্লাহ এটা অর্থ কি,
যেমন এটা তার উপর যেমন সালাম দিচ্ছি আমার, আপনি যেটা বললেন প্রোডাক্ট দ্বারা, আপনি যেটা বললেন যে তার সকল মাল
এখন কথা হচ্ছে যে আমরা নিয়ত না করার কারণে আমরা অনেক কিছু থেকে দূরে, আমরা নিয়ত করার প্রয়োজনীয়তা না জানার কারণে আজকে আমাদের ইবাদতের মধ্যে ইখলাস নাই, ইবাদতের মধ্যে খুলুসিয়াত নাই, ইবাদতের মধ্যে খুশু ও খুজু নাই। তোমাদের চ্যানেল দর্শক বিন্দু, আজকে আমরা এই বিষয়টি এজন্যই নিয়েছি যে ইবাদত আল্লাহ তাআলার দয়ায় যতটুকু আমরা করছি করতে পারছি এগুলো সব আল্লাহ তাআলার দয়া, কারণ আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোন বান্দার পক্ষে সামান্য পরিমাণ জাররা পরিমাণও নেক কাজ করার ক্ষমতা কারণে কোনো বান্দার পক্ষে নেই। তো যা করছে আল্লাহ তাআলার দয়ায়, তো যা সামান্যতম ইবাদত করছি, এমনি তো আমরা জানি যে আমাদের ইবাদতের কোনো পারফেকশন নাই, এখানে আমরা যে ইবাদত করছি এখানে মধ্যেও লাখো
আজকে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দেখা যায় আমি ইবাদত করি, মানুষ দাম সৎকার করে, প্রত্যেকটা কাজই করে, উদ্দেশ্য থাকে দুনিয়ার মধ্যে ফায়দা।
জি জি, তোমাদের চাইলে দর্শক বিন্দু এটাই বলতে চাইবো, যখনই আপনি কোন নেক কাজ করবেন আপনার নিয়ত তো করতেই হবে, কেননা নিয়ত ব্যতীত আপনার আমলের সওয়াব পাবেন না, নিয়ত ব্যতীত আমলের কোন সওয়াব আপনার আমল নামায় লেখা হবে না। তো সব সময় অন্তত এতটুকু নিয়ত করে নিবেন যে আল্লাহ আমি এখন নামাজ পড়বো, তোমার সন্তুষ্টির জন্য আমি এই নামাজটা পড়ছি, বা আরেকটু নিয়ত করুন আল্লাহ আমি তোমার এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এই ইবাদত করছি, সওয়াবের উদ্দেশ্যে এই নেকির কাজটা করছি, মানে যে নেকির কাজটি আপনি করবেন, যেমন দোষে পাঠ করছেন এই আল্লাহ দোষে পাঠ করার আগে নিয়তটা করে নিবেন। তাহলে আপনার আচ্ছা অনেক সময় দেখা যায় যে নিয়ত করছি একটা, অন্তরে আছে আরেকটা, যেমন মুখে বলছি আল্লাহ তাআলার সন্তুষ্টি, অন্তরে আছে বাবা মানুষ যাতে আমাকে প্রশংসিত করে, মানুষ যাতে আমাকে বাবা বলে। তো এটা না আপনার
মুখে বলা শর্ত না,
মুখে বলা শর্ত না, অন্তর, অন্তর কি চাচ্ছে, আপনার অন্তর কি আসলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট চাচ্ছে কিনা। আমি তো এটা পরামর্শ দিব কাউসার ভাই, আমির ভাই, আমি তো এটাই পরামর্শ দিব যে কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্ট নেই সেই কাজ থেকে বিরত থাকাই উচিত, কেননা সেই কাজ করার মাধ্যমে গুনাহের ভাগিদার হওয়া। তো
বললাম না আমি কিছু আগে একটা ঘটনা বললাম যে এটা আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করার শামিল বলা হয়েছে।
জি জি জি, আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে মেহফুজ রাখুক। আমাদের চ্যানেল দর্শক বিন্দু আমাদের অনুষ্ঠানের শেষের দিকে ইনশাআল্লাহ আমরা নাত শুনতে শুনতে শেষ করব। আচ্ছা, নাচ শরীফ শুনতে চেয়েছেন এবং আমাদের মাদানী চ্যানেলকে দেখেন ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, ইনশাআল্লাহ আরো অনেক ইলমে দিন আপনার অর্জন হবে এবং অনেক বিষয়ে আপনি জানতে পারবেন, যে বিষয়গুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার সেই তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে ইখলাসের দৌলতে মালামাল করুক এবং সকল নেকির কাজ বাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমি নাতকে ইসলামকে বলবো উনি যাতে নাত রেডি রাখেন ইনশাআল্লাহ। তো আমাদের অনুষ্ঠানে আরেকটি লাস্ট সেগমেন্ট এটাও থাকে যে টিপস অফ দ্য ডে, অর্থাৎ আমরা প্রতিদিন ভালো কিছু কথাবার্তা শুনে থাকি। তো আরেকটি আজকে যেটা টিপস অফ দ্য ডে আমি আমার জেহেনের মধ্যে আমার মাইন্ডের মধ্যে সেট করেছি সেটা হচ্ছে, এখন বর্ষার মৌসুম, তো চারিদিকে অনেক সময় দেখা যায় যে পানি উঠে যায়। তো আপনাদের যেগুলো ছোট বাচ্চা রয়েছে এগুলো আমি অনুধাবন করেছি এই বর্ষার মধ্যে, এজন্য আপনাদের সাথেও শেয়ার করছি যে পানি উঠে যায় তো ওই পানির মধ্যে আপনার ছোট বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। অনেক সময় যারা মাত্র হাঁটা শুরু করে, চলতে শিখে, ওরা অনেক সময় দেখা যায় যে পানির মধ্যে চলে যায়, অর্থাৎ আপনি কাজ করছেন কিন্তু ওরা আপনার কাজের বিপরীতে, অর্থাৎ আপনি কাজ করছেন আপনার কোনো খেয়াল থাকে না, তো ওই সময় আপনার বাচ্চা সময় পেয়ে সুযোগ বুঝে সে পানির মধ্যে চলে যায়। হ্যাঁ, অনেক ঘটনা ঘটে এর মধ্যে, এর থেকে অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটে যায়। তো এই বৃষ্টির মৌসুমে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে খেয়াল রাখবেন এবং বিশেষ করে বৃষ্টির পানি থেকে তো নিজেও হেফাজত থাকবেন এবং নিজের বাচ্চাদেরকেও হেফাজত রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকির কাজ করা এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি,
কি মহান শান ও মর্যাদা তোমার, হইনি সৃজন ভবে উপমা তোমার, শানো মর্যাদা তোমা, হয়নি সৃজন ভবে উপমা তোমার সাল্লাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله পৃথিবীতে দুনি হোক বাগরি পৃথিবীতে দুনি হোক বাগরি পৃথিবীতে দুনি হোক বাগরি পৃথিবীতে ধনি হোক বা গরিব পেয়েছে সকলে ধোকিনা তোমার পেয়েছে সকলে ধোকিনা তোমার সাল্লাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله بادشاہ رے بادشاہ ہوئے گلوشے بادشاہ رے بادشاہ ہوئے گلوشے بادشاہ بادشاہ ہوئے گلوشے بادشاہ رے بادشاہ ہوئے گلوشے গোলাম বলো মুস্তফা তোমার যে গোলাম বলো মুস্তফা তোমার যে গোলাম বলো মুস্তফা তোমার যে গোলাম বলো মুস্তফা তোমার কি মহান শান হবে উপমা তোমার মেরে করিম সে গর তেরা কিসি নে মাগা মেরে করিম সে গর তেরা কিসি নে মাগা দরিয়া বহা দিয়ে হ্যায় দূর মে বহা দিয়ে হ্যায় বাদশার বাদশাহ হয়ে গেলো সে 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 যে গোলাম হলো মুস্তফা তোমার যে গোলাম হলো মুস্তফা তোমার যে গোলাম হলো মুস্তফা তোমার যে গোলাম হলো মুস্তফা তোমার
Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.